আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের এই আনন্দের মুহূর্তে আমরা একটি প্রোগ্রাম নিয়ে এসেছি যার নাম হচ্ছে মনোমুগ্ধকর স্মৃতিচারণ। ইনশাআল্লাহুল করিম তিনটি এপিসোড হবে এবং তিনটি এপিসোডে আমরা তিনজন দাওয়াতি ইসলামের মুবাল্লিগ ইসলামী ভাইদের সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং ওনাদের জীবনী নিয়ে, বিশেষ করে ওনাদের পাস্ট প্রেজেন্ট এবং ওনাদের দাওয়াত ইসলামী ঘিরে যা স্মৃতিচারণ আছে তার সম্পর্কে ওনাদের কাছে আমরা কিছু প্রশ্ন করব এবং ওনাদের সাথে ডিসকাস করব। আজকে আমাদের সাথে কে আছেন আসুন প্রথমে একটি ছবি ওনার দেখে নেই এবং এর মধ্যেই আপনারা কমেন্ট করতে পারবেন যে ইনি আসলে কে। আসুন আমরা ছবিটি দেখে নেই। মাশাল্লাহ, অনেকেই ছবি দেখে নিয়েছেন, তো অনেকেই হয়তো বা গেস করেছেন এবং অনেকে গেস করতে পারেননি। তো আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ মুশাওয়ারাতের জিম্মাদার, দাওয়াত ইসলামী বাংলাদেশের মুশাওয়ারাতের অর্থাৎ কেন্দ্রীয় যে কমিটি আছে এটার একজন সদস্য, একজন মেম্বার মোহাম্মদ নাইমুল হায়দার আত্তারি। ভাই কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাশাআল্লাহ, আপনাকে ঈদ মুবারক।
আপনাকেও ঈদ মুবারক।
মাশাআল্লাহ, আজকে আপনি সময় দিয়েছেন আমাদেরকে, এজন্য আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহুল করিম প্রশ্ন উত্তরের আমরা সেগমেন্টে যাব। আসনের পূর্বে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাইম ভাই, মাশাআল্লাহ, আপনার সাথে আজকে বসার সুযোগ হচ্ছে, সৌভাগ্য হচ্ছে। তো প্রথমে আপনার একেবারে শৈশবকাল থেকে আমরা কিছু প্রশ্ন করতে চাই এবং এরপর ধাপে ধাপে আপনার কিভাবে এতটুকু জার্নি হয়েছে। তো অনেকের অজানা প্রশ্ন থাকতে পারে যেগুলো আমার মাধ্যমে হয়তো বা আপনার কাছ থেকে তারা শুনবে, জানবে আপনার সম্পর্কে, হয়তো বা অনেক দর্শকের আপনার সম্পর্কে কিছু জানার থাকে, তো সেগুলো ইনশাআল্লাহ তাদের আজকে ক্লেরিফিকেশন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনার জন্মসাল কত?
আমার জন্মসাল হচ্ছে 12 ডিসেম্বর 1992।
আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার জন্মদিন, যেহেতু আমরা জেনে গেলাম যে 12 ডিসেম্বর, তো অনেকেই তো জন্মদিন পালন করে, পালন করা গুণা তো না, তো আপনার কি করা হয় কিনা এখনো?
আমার ওইরকম জন্মদিন পালন নির্দিষ্ট করে এরকম করে হয় নাই, তবে অনেক সময় কি করতো আম্মু এমনি মোহাব্বত করে যেদিন জন্মদিন আসতো হয়তো কোনো মুরগি সৎকা করতো বা কোনো একটা বস্তু সৎকা করে দিত, কিংবা দেখা যাচ্ছে কি কোনো প্রাণী অর্থাৎ মুরগি কোনো একটা জান কুরবান করে দিত বা কিছু একটা ভালো খাবার আয়োজন করে গরিবদেরকে খাওয়ার আয়োজন করতো। এটা এটা আছে
এখনো হয় কিনা বা
এখনো ওইরকম ভাবে হয়ে ওঠে না
বা ফ্যামিলি মেম্বার কেউ করে কিনা?
অনেক সময় এটা হয়েছে যে রোজা রাখার সৌভাগ্য অর্জন হয়েছে রোজা রাখার মাধ্যমে, কিন্তু কোনো অনুষ্ঠান করাটা এরকম ভাবে হয়ে ওঠে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
বা আমার সদ্য সময় সুযোগ হয়ে ওঠে না, বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে থাকি, নিজে ঘরের মধ্যে অবস্থানরত থাকতে পারলে তখন একটা অকেশন উপলক্ষে
পরিবেশ
করা যায়, পরিবেশটা হয়, কিন্তু পরিবেশ হয় বাইরে থাকার কারণে সেটা সুযোগ হয়ে ওঠে না।
আচ্ছা আচ্ছা। যাক, আমরা শুনতে পেলাম যে হুজুরের যখনই সুযোগ হয়, এখান থেকেও একটা মাশাআল্লাহ শিক্ষণীয় বিষয় আছে, উনি বলেছেন যে জন্মদিন যখন আসে উনি চেষ্টা করেন যে রোজার মাধ্যমে সেটাকে পালন করার জন্য। তো আমরাও এটা নিতে পারি যে আমাদের জন্মদিন যখন আসবে সেটা আরবি সাল হতে পারে বা বাংলা সাল, ইংরেজি সাল হতে পারে, তো আমরা সেই সময় রোজার মাধ্যমে কাটাতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনি কোরআন শিখেছেন কত বছর বয়সে?
আমি ছোটবেলায় কোরআন শিখেছি।
আনুমানিক কত বছর বয়সে?
আমরা তো একবারে ছোটো থেকে কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ অর্জন করেছি, পাশে আমার বাসার পাশে মক্তব লাগতো সেখানে পড়াতো, সেখানে দেওয়া হয়েছে আমাকে পড়ার জন্য।
আচ্ছা,
আলহামদুলিল্লাহ ওখানে আমি প্রাথমিক যে জ্ঞানটা অর্জন করা অর্থাৎ কোরআন শিখার সেটআপটা সেখান থেকেই করেছি ছোটবেলায়।
মাশাআল্লাহ। এরপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের দিকে যাব, মানে এরপর আপনার পড়ালেখার যে ধাপটা এটা কোত্থেকে শুরু হয়েছিল, বা স্কুল কলেজ নাকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড? কেননা অনেকেই মনে করতে পারে যে মাশাআল্লাহ এত সুন্দর পাগড়ি আপনি পড়েছেন, লিবাস পড়েছেন, নিশ্চয়ই হয়তো বা মাদ্রাসায় পড়েছেন। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানতে চাই।
এডুকেশন ব্যাকগ্রাউন্ড আসলে আমার প্রাইমারিটা হয় গ্রামের মধ্যে হয়।
কোন গ্রামে?
ফটিকছড়ির জাফরনগর ইউনিয়ন।
আচ্ছা,
ফতেপুর গ্রামে। মৌলবী মুত্তাহার বিল্লাহ একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
এখনো আছে
প্রাথমিক বিদ্যালয় ওখানে? হ্যাঁ, এখনো আছে। সেখানে আমি মাত্র ক্লাস টু পর্যন্ত পড়ি।
আচ্ছা,
ওখান থেকে আবার অন্য জায়গায় শিফট হই, প্রায় তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সোহাগুন নেচা একটা স্কুল আছে, ওইটার মধ্যে আমি প্রাইমারি সম্পন্ন করে। এবার লতিফ রহমান উচ্চ বিদ্যালয়, খুবই নাম করা স্কুল গ্রামে,
ফটিকছড়িতে।
হ্যাঁ, ফটিকছড়িতে, দক্ষিণ ফটিকছড়ি। সেখানে আমি আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য অর্জন হয়। তো আমার ইচ্ছাটা ছিল আসলে আমি একটু ইয়াতে যাব, যে আমি মাদ্রাসা শিক্ষা অর্জন করব। তো অনেক কুচ লাগালাম যে যারা
কেন হলো, তখন কি দাউদ ইসলামী মহল পেয়েছিলেন নাকি এমনিতেই?
মাদানী মহলের সম্পৃক্তটা প্রায় কাছাকাছি সময়, কিন্তু একটা ইচ্ছা আছে না মানুষের যে মাদ্রাসা
পড়ার, একান্ত ইচ্ছা ছিল নাকি ফ্যামিলি থেকে ইচ্ছা ছিল?
আমার ভিতর থেকে একটা ইচ্ছা ছিল।
আচ্ছা আচ্ছা।
যে মানুষ দেখলাম যে যারা মাদ্রাসায় পড়ে তো তারা দুনিয়াবি শিক্ষা অর্জন করে সাথে সাথে ধর্মীয় জ্ঞানটাও অর্জন করতে পারে, কিন্তু স্কুলে পড়ার কারণে এই সাবজেক্টের মধ্যে এতটুকু ধর্মীয় জ্ঞানটা এত বেশি নেই।
জি জি।
তো আমার ইচ্ছাটা থাকলো যে আমি আলিমে ভর্তি হব, কিন্তু জানলাম যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দাখিল থেকে আলিমে যেতে পারবে। দাখিল পরীক্ষা যারা আলিয়া মাদ্রাসা পড়ে তো তারা দাখিল বলে, আমরা এসএসসি পরীক্ষা বলি। তো এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পরে ওই যে আপনার আমাকে কলেজে ভর্তি হতে হয়েছে, ওটা আমার সুযোগটা পায় না, কারণ কি এটার অপশন নাই, উনি স্কুল থেকে যেতে পারে, যদি কেউ মাদ্রাসা পড়ে সে কলেজে যেতে পারবে।
জি জি জি। কলেজ কোন কলেজ ছিল এটা?
আমি হাটহাজারি কলেজে,
হাটহাজারি যেটা গভর্নমেন্ট কলেজ আছে।
হ্যাঁ, হাটহাজারি কলেজ, তখন গভর্নমেন্ট ছিল না। তো হাটহাজারি কলেজে আমার এসএসসি সম্পন্ন হয়, বিবিএস ওখানে সম্পন্ন হয়, মাস্টার্স সিটি কলেজে। তো মাস্টার্সটা পরিপূর্ণ আমি সমাপ্ত করতে পারিনি, কারণ আমাকে ঢাকায় চলে আসতে হয়। ঢাকায় শিফট হওয়ার কারণে যখন এক্সামের সময় হোক কিংবা এরপরে আমি চাইছিলাম এখানে এটা ট্রান্সফার করব, এখান থেকে আমি কমপ্লিট করব, কিন্তু কোনো কারণে ব্যস্ততার মধ্যে এটা হয়ে ওঠেনি।
আচ্ছা আচ্ছা। তাহলে দর্শকদেরও ক্লিয়ার হয়ে গেল যে মাশাআল্লাহ একজন স্কুল পড়ুয়া বা একজন জেনারেল শিক্ষিত একজন ইসলামী ভাই কীভাবে আর সুন্নাতের খেদমত করছে এবং মুবাল্লিগ হয়ে এখন দিনের কাজে নিজেকে সার্ভ করছে। এরপরের প্রশ্ন হচ্ছে আপনি ফ্যামিলিতে কত নাম্বার সন্তান?
আপনি ফ্যামিলি যাওয়ার আগে আর একটা জিনিস আমি মাদানী
চ্যানেলকে
আমি ক্লিয়ার করতে পারি, যে এমন না যে দুনিয়াবি আপনি শিক্ষা অর্জন করলে যে আপনি ধর্মীয় জ্ঞান থেকে পিছিয়ে থাকবেন, এটা না। এটা আমি যখন এসএসসি পরীক্ষা সম্পন্ন করি তখন আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু দাওয়াত ইসলামের যে একটা প্ল্যাটফর্ম, যে আমি প্রায় শুরুটা এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমি দাওয়াত ইসলামের মাদানী মহল পেয়েছি।
আচ্ছা আচ্ছা।
যার কারণে তখন থেকে শিকার যে একটা আমার যে আমি যে একটা চাচ্ছি জিনিস নিতে, তো সেটা সাপোর্টিংটা আমি দাওয়াত ইসলামী থেকে পাইছি। যেমন নাকি আলহামদুলিল্লাহ ফরজ উলুম কোর্স করার আমার সম্পন্ন করার পরীক্ষার না, ইন্টারের পরও না, কারণ দাওয়াত ইসলামী পরিবেশে আমি যখন সম্পৃক্ত হই প্রথম আমি কাফেলায় যাই। আমাকে ইনফ্রাদি কোশিশ করেছে আমার দুই জিম্মাদার আমাদের ফটিকছড়ি, ইনাদের কোশিশের চেষ্টায় আমি গিয়েছিলাম পাথরঘাটাতে কাফেলার জন্য। আমি প্রস্তুতি নিয়ে গিয়েছি, তবে আমার বয়স কম হওয়ার কারণে আমাকে ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অনেক মন্ত্র অনেক দুঃখ লেগেছে যে আমি সফর করতে আসছি শিকার জন্য আসছি, আগ্রহটা কিন্তু এটা আসলে আল্লাহ তাআলার তরফ থেকে।
জি,
আল্লাহ তাআলার তরফ থেকে যার জন্য দয়া আসে তার জন্য রাস্তাগুলো কিন্তু খুলে যায়,
খুলে যায়।
কিন্তু আমি যাওয়ার পরে আমাকে ব্যাক করে দিছে, পাঠাই দিছে বাসার মধ্যে। এরপর আমার আগ্রহটা থাকতো, আমি সপ্তাহে কিজিতামা যেতাম, ফরজ উলুম কোর্স করেছি এখানে, আপনার কিরাত প্রশিক্ষণের যে ক্লাসগুলো হয় ওখানের মধ্যে আমি অ্যাটেন্ড করেছি, অনলাইন সেশনের মধ্যে ইয়া করেছি। আবার যদিও বা প্রাইমারিতে আমি নাজারা কোরআনটা যদিও আমি মক্তবের মধ্যে পড়া, ওটার মধ্যে একটু আসলে শুদ্ধভাবে পড়াটার মধ্যে একটু বেশি হয়ে ওঠে না, যেটা সবার তো শিক্ষাটা যদি কারি সাহেব দেওয়া হয় তখন সেটা ভালোভাবে হয়, তো ওটা ভালো পরিপূর্ণ না হওয়ার কারণে আমি আবার দাওয়াত ইসলামী থেকে মাদানী কায়দা
আমার
ফ্যামিলিতে আমি, ছোট ভাই, আম্মু।
আচ্ছা, তার মানে শুধু আপনার দুই ভাই?
আমরা দুই ভাই এক বোন।
আচ্ছা, তো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেহেতু মাশাআল্লাহ আপনাকে দেখা যায় যে আপনি দিনই কাজের স্বার্থে বিভিন্ন জায়গায় সফর তো হয়, তো ফ্যামিলিদেরকে নিয়ে গ্যাদারিং হয় কিনা বা তাদেরকে নিয়ে কোনো সময় বসা একটু কথাবার্তা বলা আছে না যে ফ্যামিলিতে আমরা একটু গ্যাদার করলাম, তো এটাকে এটা হয় কিনা?
এটা আমার আসলে সময় এত বেশি ব্যস্ততার মধ্যে থাকি সেটা একটু কমই হয়, যথা একটা সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা। এরপর আমি চেষ্টা করি টাইম মেনটেন করার জন্য, সময় বের করার জন্য। বছরে কিছু ইভেন্টস যেমন নাকি গিয়ার শরীফ বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিংবা বিশেষ মুহূর্তগুলো আমি চেষ্টা করি তাদের সঙ্গে অতিবাহিত করার জন্য। বিশেষ করে ঈদের সময় আমি যতই সফর করি, যতই দিন অ্যাক্টিভিটিস দুনিয়াবি সব কিছুর সাথে সম্পৃক্ত থাকি না কেন, আমি ঈদটা আমার পরিবারের সাথে করি।
আচ্ছা, এখানে দর্শকদেরকে কী মেসেজ দিবেন যে ফ্যামিলিকে টাইম দেওয়া কতটুকু জরুরি?
ফ্যামিলিকে খুশি রাখতে হবে, কারণ অনেকে দেখা যায় কি ফ্যামিলি ফ্যামিলি করতে করতে তার অন্য কিছু করার সুযোগ হয় না, শুধু ফ্যামিলিকে সময় দেয়, সে ইবাদত করার সুযোগ পাচ্ছে না, নেকির দাওয়াত দেওয়ার সুযোগ পাচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে কি ফ্যামিলি করতে করতে সে এমন ফ্যামিলির সাথে ব্যস্ত হয়ে গেছে সে অন্য কিছু করতে পারছে না। আবার অনেকে টাকা কামানোর মধ্যে এতই ব্যস্ত, টাকার অভাব নাই আল্লাহর রহমতে, ব্যবসা বাণিজ্য চাকরি, তার বউ বাচ্চাকে সময় দেওয়া, স্ত্রীকে সন্তান সন্ততিকে মা বাবাকে সময় দেওয়া সেটা তার হয়ে ওঠে না, কারণ সে সকালে বের হয়, রাতে আসে, তাদের সাথে বসে যে একটু খাবার খাবে, তাদের সাথে একটু সময় নিবে, ওইটা হয়ে ওঠে, কিন্তু একটা সেটা করে নিতে হবে। আমার একটা হয় কি, অনেক সময় আমি চট্টগ্রামের বাইরে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সফররত থাকি, বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ দিন অ্যাক্টিভিটিসের সাথে জয়েন থাকি। অনেক সময় হয় কি ফ্যামিলি প্রোগ্রাম তো আমি ট্রাই করি এবং আলহামদুলিল্লাহ সময় বের করি, এগুলোতে অ্যারেঞ্জ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি বিভিন্ন বিবাহ অনুষ্ঠান কিংবা ইভেন্টস পড়ছে, সেটার সাথে আমার টাইম ম্যাচিং না হওয়ার কারণে তো আমার অ্যাটেন্ড হওয়া, কিন্তু এরপরও আমি চেষ্টা করি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখার জন্য, তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য, আমার যখন সুযোগ হয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, করিনি, কারণ এটা ইসলাম একঘেয়েমি না, ইসলাম সবাইকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা দিন ইসলাম শিখে,
সামাজিকতাকে তো
পালন করতে
হবে। মাশাআল্লাহ, মা বাবা আছে এখনো?
আব্বা নাই।
আচ্ছা, কখন
আম্মা আছেন
দুনিয়া থেকে?
আব্বা 2018 শাওয়ালের 20 অর্থাৎ ঈদের 20 দিন আব্বার ইন্তেকাল হয়।
যেহেতু আপনি ঘরের বড়, তো বাবা যতদিন ছিল আমরা জানি যে বাবা একটা বট বৃক্ষের মতো, এরপরে যেহেতু আপনি বড় হিসেবে আপনার উপর কেমন চাপ আপনি অনুভব করেছেন?
চাপ তো অনেক বেশি, যখন বাবা ছিল তো অনেক কিছু বলতে, এটা করো এটা করো এটা করো, অনেক সময় যখন দাওয়াত ইসলামের পরিবেশে আসলাম তো অত ফ্যামিলিভাবে সেটা বুঝতে পারে না, যে মনে হয় পাগড়ি লাগাই নিছে, দাড়ি রাখছে, হ্যাঁ, সুন্নতের আমল করতেছে, মনে হয় দুনিয়াদারি মনে হয় আর করতে পারবে না মনে হয়। কিন্তু ওই ধ্যান ধারণাটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া মেহরবানি সেটা ঘরের মধ্যে বোঝার বুঝতে পেরেছে ফ্যামিলি মেম্বাররা, যে না, দিনের খেদমত করার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে চলা এবং দুনিয়াবি যে আয় উপার্জন ইত্যাদি যেগুলো সব কিছু মেনটেন করা চলাটা আসলে অসম্ভব কিছু না, এটা সবার মন মানসিকতার উপর ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ আব্বু খুশি ছিল যখন অসুস্থ ছিল, মারা যাওয়ার আগেও আমাকে মেসেজ করেছে যে আমি বলছি আমি আপনাদের জন্য কিছু করতে পারি না, এই জন্য আমার কাছে কী লাগতেছে একটা, হ্যাঁ, এরকম যখন দিচ্ছে অসুস্থ তো দোয়া চাচ্ছি, তো না আমার উপর রাজি খুশিটা ইজার করেছে, প্রকাশ করেছে যে আমার সন্তানের উপর, এমনকি প্রকাশ করেছে যে আমার বাবারও একটা নাম আছে, আমার ছেলেরও অনেক নাম হবে আব্বার, মানে আমার ব্যাপারে আব্বারটা এটাই ছিল। তো মারা যাওয়ার পরে আসলে হয় না, দুনিয়াতে থাকার কারণে অত ততটুকু বুঝে নিতে পারে না, বা যারা প্রেজেন্ট থাকে তাদের ব্যাপারে সেটা ফিল করতে পারো, যখন তাদের অ্যাবসেন্টের মধ্যে সেটা মানুষকে ব্যথা দেয়, কষ্ট দেয়, যে দায়িত্ব ভারটা যখন বেশি চলে আসে সেটা চালিয়ে নেওয়া, সেটাকে ম্যানেজ করা,
মানে এখনো মানে লাইফের বিভিন্ন সময়ে বাবাকে তো মিস করেনি, যে মনে তো হয় যে না উনি থাকলে হয়তো বা একটু আরো সাহস পেতেন।
হ্যাঁ, এরকমই।
মাশাআল্লাহ, আল্লাহ আপনার আব্বাকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। তো যেহেতু মা আছে, আল্লাহ তাআলা ওনাকেও নেক ও সুস্থ হায়াত নসিব করুক। দুইজনের মধ্যে কার সাথে বেশি আপনার মানে অ্যাটাচমেন্ট ছিল, কার সাথে বেশি আপনি মানে, মা তো মা, বাবা তো বাবাই, তো কার সাথে মানে আপনার বেশি সক্ষমতা ছিল, কার সাথে বেশি শেয়ার করতেন আপনার বিষয়গুলো?
আসলে এটা একটা ছেলে মানুষের জন্য তার মা
জি
বেশি কাছের কাছের মনে হয় এবং মাঝে কাছের হয়ে থাকে। বাবাকে সব কিছু খুলে বলা বা বাবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা সবার হয়ে ওঠে না, কারণ একটা ভিতর ভয় কাজ করে। আমি বলছি সেটা কীভাবে নিচ্ছে, একটা ভিতরে অনেক সময় হয় না এটা যে মাকে ফ্রিভাবে সব কিছু শেয়ার করে। কিন্তু শেষের দিকে গিয়ে এটা হয়তো আব্বার ইন্তেকাল হয়ে যাবে, এটা এটা আল্লাহ তাআলার হুকুমে এরকম। শেষের দিকে কিন্তু আব্বুর সাথে কী হয়ে গেছে বেশি, একটা ভালো একটা বনি বনা মাসাল একটা সুসম্পর্ক।
যদিও বা ছেলেরা বাবার সাথে একটু ফ্রি হতে পারে না, কিন্তু ছেলেও বাবাকে ভেতর থেকে অনেক মহব্বত করে, বাবাও কিন্তু ছেলেকে অনেক মহব্বত করে। আপনি তো শাদি করেছেন?
জি জি।
এখন আপনার কয়জন বাচ্চা?
আমার এখন একটা বাচ্চা আছে।
আচ্ছা,
ছেলে সন্তান আছে।
আচ্ছা, দাওয়াত ইসলামীতে কখন এসেছেন?
2008
এসেছেন। আচ্ছা, তার মানে তো অনেক একটা লম্বা জার্নি আপনার হয়ে গেছে। তো যার মাধ্যমে এসেছেন তিনি কি এখনো আছে কিনা বা তার সাথে কথাবার্তা আপনার হয় কিনা?
আমার আসলে আশাটা পরিচয়টা হচ্ছে, একবার আমি একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার সৌভাগ্য অর্জন করেছি। আমি পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে ওলামা আহলে সুন্নাতের মেহফিলগুলোতে যেতাম, এটা আমার ভালো লাগতো। যদি বা বর্তমান সময়ে সবার এরকম সবাই যায় কিনা জানি না। আমি
মাশাল্লাহ, আপনি সৌভাগ্য যে মানে সুন্নি ঘরানা ছিলেন।
হ্যাঁ, আমি তখন থেকে রেনাদের প্রতি ওলামা আহলে সুন্নাতের প্রতি মহব্বত ছিল। তাদের আগে তো বুঝতাম না, ইমান আকাইদ সম্পর্কে জানতাম না, ইনাদের থেকে আমি অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করেছি। এর সুবাদে একটা মেহফিলে গিয়েছিলাম, সেখানে দাওয়াত ইসলামীর পরিচয়টা হচ্ছে একটা স্টল যে লাগায় মাকতাবাতুল মদিনা,
কিতাব বিক্রি করা,
কিতাব বিক্রি করা দাওয়াত ইসলামীর। তো একজন ভাই দেখলাম দাওয়াত ইসলামের প্রকাশনার কিতাবগুলো বিক্রি করতেছে। ওখান থেকে আমি একটা পুস্তিকা নিয়েছি, মন্দ মৃত্যুর কারণ, 5 টাকা দিয়ে।
আচ্ছা,
পুস্তিকা 5 টাকা দিয়ে,
মন্দ মৃত্যুর কারণ।
হ্যাঁ, ওইটা আমার খুব ভালো লাগছে, ওটাই আমার প্রথম পরিচয়। এরপর একজন বলল, একজন সবুজ পাগড়ি তারে কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের তাবলীগ করে, সুন্নি জামাতের তাবলীগ করে, তারা মসজিদে মসজিদে যায় মানুষকে সুন্নত প্রশিক্ষণ করায়। কিছুদিন পরে একটা কাফেলা চলে আসলো আমাদের তকিরহাটে, দক্ষিণ ফটিকছড়ি একদম আমাদের বর্ডার। এরপর কিন্তু রাউজান শুরু, একবার আমরা শেষ প্রান্তে। তো ওনাদের সাথে পরিচয়, ওখানে কাফেলা নিয়ত করেছে, আমাকে ফলো আপ দিছে। আমি গেলাম পাথরকাটা শহরে, ওখান থেকে আবার আমাকে পাঠাই দিছে, যেহেতু বয়স কম হওয়ার কারণে অপ্রাপ্তা বয়স্কদেরকে কাফেলায় নেয় না, ওই আমাকে পাঠাই দিছে। বললো আপনি কোর্স করবেন, ইত্তেকাফ করবেন, আপনি তো জয়েন থাকবেন, কিন্তু এখন কাফেলা আমরা নিতে পারছি না। ওখান থেকে দাওয়াত ইসলামী যাত্রা আমার শুরু
হচ্ছে। এবং মাশাআল্লাহ, তো দাওয়াত ইসলামীতে একটা লম্বা সফর আপনার হয়েছে। তো শুরু থেকে যদি আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলতেন যে শুরু থেকে আপনার প্রথম জিম্মাদারি আপনি কী পেয়েছিলেন দাওয়াত ইসলামীতে, এবং এখন অবধি আপনার জিম্মাদারি কী কী আছে?
শুরু থেকে আসলে আমি যখন দাওয়াত ইসলামীতে আসি, আশা দেওয়ার মধ্যে আমি ছিলাম। আর প্রথমটা আমার হয় ইত্তেকাফের মাধ্যমে।
আচ্ছা,
ইত্তেকাফ করার, অর্থাৎ একটা হচ্ছে সঙ্গ। তো আমি যে সঙ্গটা আমি ডিপলিভাবে আমি ঘনিষ্ঠতা হচ্ছি, সেটা হচ্ছে যদি বা আমি কাফালা যেতে পারি, আমি পাথরকোটাতে ইজিতামায় যেতাম প্রতি সপ্তাহে,
চট্টগ্রাম
যেতাম, ফটিকছড়ি থেকে পাথরকোটা যেতাম
শহরে।
এত ভালো লাগতো, এত মনোমুগ্ধকর পরিবেশ, জিকির দোয়া, মাশাল্লাহ, রজব মাসের বাহার খুব প্রভাবান্বিত করে। আমার সফরটা নারাপুরের মধ্যে, প্রথমে আমাদের ইতেকাফ হয় 8 কি 9, ওই ইতেকাফের মধ্যে আবার আমার যাওয়ার সৌভাগ্য অর্জন হয়। যেহেতু কাফালা যায় নাই, তো কম সংখ্যক লোক, 4 জন কি 6 জন ছিল, ওর মধ্যে আমি একজন ছিলাম ইতেকাফের মধ্যে। ওইখান থেকে শুরু, তখন এত চট্টগ্রাম ব্যাপী, এত বিশাল
কাজ ছিল না,
কাজ ছিল না বা এত ইতেকাফের আয়োজন এগুলো না, ওখান থেকে শুরু হচ্ছে। অনেকদিন খেদমত করেছি, কিন্তু তেমন বেশি জিম্মাদারি দেয় না, কারণ তখন কাজ করতে হয়তো অনেক ইনফ্রাদি কোশিস
পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতো।
হ্যাঁ, হুট করে জিম্মাদারি দিয়ে দিত না, কাজ করতে করতে আস্তে আস্তে আস্তে। তো প্রথমে আমাকে এলাকার জিম্মাদারি দিয়েছে, জেলি মুশাওয়ারাতের জিম্মাদারি, যেটা আছে হ্যাঁ মসজিদের জিম্মাদার। আমাদের নির্দিষ্ট মসজিদ করে আমি দরজ দিতাম আমাদের জুনির বাপের মসজিদ, ঐতিহাসিক মসজিদ। এরপর আমাকে এলাকার জিম্মাদারি, যদি এটা এলানি বাপে না, কিন্তু পুরো এলাকাটা আমি সামলাতাম। এরপর তখন ডিভিশন নিগ্রান ছিল, অর্থাৎ কয়েকটা ইউনিয়ন মিলে একটা ডিভিশন, একটা এরিয়া।
এখন তো আমরা ডিভিশন বুঝি বিভাগকে,
বিভাগকে। তখন ওই ডিভিশন না, ওটা হচ্ছে একটা 2-3 ইউনিয়নের মিলে,
আমাদের সাংগঠনিক ভাষায় ডিভিশন।
হ্যাঁ, তো আমার যে নিগ্রান ছিল সে তত বেশি সময় দিতে পারতো না, তো ওনার অ্যাবসেন্টে কিন্তু কাজটা আমি করতাম এবং আমাকে দিয়ে করাই নিত। এরপরে আমার আশা হলো ঢাকাতে আমি কোর্স করছি, এখানে 41 দিনের একটা কাফেলা কোর্স বলে, যেটা দাওয়াত ইসলামের এত পাওয়ারফুল কোর্স। এটা হচ্ছে নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, কষ্ট সহ্য করা, পাহাড় পরিমাণ কষ্ট কীভাবে সহ্য করতে হয়, বড় বড় মুসিবত কীভাবে আপনি ফেস করবেন। হ্যাঁ, আচ্ছা না, নেকির দাওয়া দিতে, দিন ইসলামের খেদমত করতে গিয়ে আপনি ফেস করলে আপনি কীভাবে সেটা হাসি খুশির মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে অপরকে মানিয়ে নেওয়ার মাধ্যমে আপনি সামনে কীভাবে অগ্রসর, ওই জিনিসটা শেখার জন্য ওখান থেকে যাওয়ার পর ওই জিম্মাদারটা পালন করি। দেখতে দেখতে 2000 আপনার এই ইউনিয়নের মধ্যে অনেক দিন 2-4-5 বছর চলে গেছে, বুঝছেন, এত ইয়ার মধ্যে ছিল না। এরপরে প্রায় 14-15 আমাকে ওই যে ওটা তো আমি ছিলাম ওনার অধীনে, এরপর আমাকে ডিভিশন ডিগ্রানটা দিলে এরপরে 1 বছর পরে 2014-15 আমাকে কাবিনা নিগ্রান এলান করে।
অর্থাৎ
কাবিনা বলতে
কয়েকটা ডিভিশন মিলে
পুরো বাংলাদেশের মধ্যে তখন 20টা কাবিনা ছিল,
20টা কাবিনা,
হ্যাঁ আমারটার মধ্যে 20টা, 19টার পরে 20টা হয়েছে, 20টার মধ্যে আমি একজন।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
অর্থাৎ এটা হচ্ছে আপনার ফটিকছড়িটা যে আছে, ফটিকছড়ি হাটাদারি রাউজান, এই পুরোটা
মিলে একটা কাবিনা,
কাবিনা ছিল রাঙ্গামাটি পর্যন্ত।
আচ্ছা,
এই কাবিনা থেকে আমারটা এটা দুই ভাগ করে আমাকে কাদরি কাবিনাতে, ওটা আমাকে কাদরি কাবিনা বলতো, তো আমাকে এটা শের বাংলা কাবিনাটা দেয়, শের বাংলা বলতে হাটহাজারি,
জি,
রাঙ্গামাটি, রাওজান অংশবিশেষ, এগুলো মিলে আমার কাবিনাটা জিম্মাদারটা। এটা দেওয়ার খুব অল্প দিনের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ মাদানী মার্কাজ কবুল করেছেন, আমি ঢাকাতে আসছি। ঢাকার মধ্যে আমার এই মিরপুর যেটা আছে কাবিনা, সেটা হচ্ছে আত্তারি কাবিনা।
আচ্ছা,
ওটা দিছে পুরো আত্তারি কাবিনা, পুরো মিরপুর এরিয়া, যদিও মিরপুর এরিয়া দিছে, এরপরও পুরো উত্তর ঢাকা, উত্তর সিটি কর্পোরেশন মিলে একবারে টাঙ্গাইল নেত্রকোনা পর্যন্ত, এখানে আমার মাঝে 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 সফর হতো। এর 1-2 বছর পর, প্রায় আত্তারি কাবিনার 1-2 বছর পর, এর মধ্যে আমি এডুকেশন ডিপার্টমেন্ট দেখতাম, শিক্ষা বিভাগ দাওয়াসের আমি দেখতাম, আত্তারি কাবিনার পাশাপাশি আমি নেক আমল মজলিস সেটা দেখতাম। খুব এর একটু পরে আমাকে পুরো বাংলাদেশকে দুই ভাগ
করা হলো,
একটা হচ্ছে চট্টগ্রাম রিজন, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ওই সাইডটা, আরটা হচ্ছে ঢাকা থেকে নিয়ে বরিশাল, খুলনা, উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, এই পুরো রিজন। এটা আমি 2-3 বছর, প্রায় 3-4 বছর খেদমত করার সৌভাগ্য। এর মধ্যেই আবার পুরো রিজনের সাথে সাথে রাজশাহী বিভাগটা আমি 1-1.5 বছর আমি দেখছি, রাজশাহী বিভাগটা অন্য অন্য ওগুলো দেখার সাথে সাথে আবার রিজন থাকাকালীন সময় আবার ওটা আরেকজনকে হ্যান্ড ওভার করে রিজনের পাশাপাশি খুলনাটাও আমি দেখছি। এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে যশোরও কিছুদিন খেদমত করার সৌভাগ্য অর্জন হয়েছে। সব মিলিয়ে বর্তমানে আমি পুরো বাংলাদেশের বিজনেস ডিপার্টমেন্টটা দেখতেছি,
পক্ষ
থেকে
ব্যবসায়ীদের
মধ্যে দিনই খেদমতটা, কারণ অসংখ্য ব্যবসায়ী যারা আছে কিনা নেকির দাওয়াত তাদেরকে দেওয়ার ক্ষেত্রে মানুষের অনেক তাদের থেকে দাওয়াতটা তাদের পর্যন্ত পৌঁছায় না, তাদেরকে ব্যস্ততার মধ্যে থেকে কিভাবে আমি ফ্রি করে তাদেরকে নেকির কাজে লাগাতে পারবো, তাদেরকে কিভাবে সুন্নতের আমিলদার বানাতে হবে, সে কাজটা আমি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
তো যেহেতু এতগুলো দায়িত্ব সম্পর্কে মাশাআল্লাহ আপনি তুলে ধরলেন, প্রথমত আল্লাহ আপনাকে কবুল করুন,
আমিন,
যে দায়িত্বগুলো আপনি পালন করেছেন আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে নসিব করুক। তো বাংলাদেশে তো আমরা জানি যে 64 ডিস্ট্রিক্টস আছে,
জি,
তো এখনো কি কোনোটা বাকি আছে যাওয়া নাকি সবগুলোতে যাওয়া হয়েছে?
যেমন রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ওগুলো তো মোটামুটি কয়েকটা বাদামনে প্রায় যাওয়া হয়েছে, খুলনা বিভাগের, ঢাকা বিভাগের,
আচ্ছা,
সিলেট, মিল্লা, ছোট ধরেন 10-15টা যদি বাদ দিই, 64টার মধ্যে প্রায়
50+ তো হয়ে গেছে,
50+ আশা করি।
মাশাআল্লাহ, এমন কোনো অভিজ্ঞতা যে দিনই কাজ করতে গিয়েছেন এমন কোন ডিস্ট্রিক্টে, আর এমন কোনো অভিজ্ঞতার ফেস হয়েছে আপনার যেটা এখনো পর্যন্ত মনে পড়ে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন।
সেটা হচ্ছে ওই সফর, সফর হচ্ছে আসলে আজবের টুকরা, সবচেয়ে কঠিন সফর হচ্ছে আপনার যখন খুলনাতে যেতাম, আমাদের তখন আমাদের কামাল ভাই আমাদের বাংলাদেশ মুশারতের জিম্মাদার ছিল তখন, তো ওনাকে নিয়ে সফর, তাও যাচ্ছে খুলনাতে, তখন তো এই পদ্মা সেতু হয় নাই,
জি জি জি,
সে দৌলতিয়া ফেরিঘাট দিয়ে, মানে গাড়িটা হারাই ফেলছি, গাড়িটা একটু নামছে আর কি, জ্যামের মধ্যে ছিলাম অসংখ্য ঘাটের মধ্যে, অনেক আমরা দৌড়াইছি, দৌড়াই দৌড়ছি, মানে এটা বিশাল লং জার্নি, সে রাত্রে বেরোইছি, পুরা পরের দিন গিয়ে জোহরে পৌঁছানো, মানে বিশাল একটা কঠিন পরিস্থিতি। আসলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো
হয়েছে, আলহামদুলিল্লাহ,
আগে অনেক সফরের মধ্যে ট্রাভেলিংয়ের মধ্যে অনেক কষ্ট হতো, এগুলো কিন্তু আসলে ভোগায় যারা সফর করে তারাই বুঝতে পারে।
মাশাআল্লাহ, আচ্ছা এমন কোনো অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে মানে গিয়েছেন কিন্তু মানে হয় না যে আমিনুল সুন্নতের ব্যাপারে আমরা শুনেছি যে ওনাকে লিফট করাই নাই, এমনকি এমনও হয়েছে যে ওনাকে মসজিদ থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, তো আপনাদের এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা কোনো জায়গায়, এমন কোনো কিছু মনে পড়ছে কি না যে আপনারা গিয়েছেন কিন্তু খুব দুর্ব্যবহারের শিকার হয়েছেন, পরবর্তীতে তারা আপনাদের ব্যাপারে ভালো পজিটিভ ধারণা পোষণ করেছে, এমন কোথাও হয়েছে কিনা?
এটা হচ্ছে আউলিয়ে কেরামের ফয়জান। আমির আল সুন্নাত যখন কাজ করেছেন ওনাকে লিফট না করানো ব্যক্তিগতভাবে, উনি বিভিন্ন জায়গায় ওনার উপর আক্রমণের শিকার আমির আল সুন্নাত হয়েছে, ওটা আমির আল সুন্নাতের ব্যাপারে হয়েছে। কিন্তু আমির আল সুন্নাতের ফয়জান আল্লাহ তালা ওনার ওই কষ্টটাকে এত বেশি কবুল করছে, আলহামদুলিল্লাহ আমি একবারে নিঃসংকোচে বলতে পারি বাংলাদেশের যেদিকে গিয়েছি কেউ চিনে না। কিন্তু যে বলে না কেউ আমাকে বের করে দেওয়া বা আমাকে ধমক দেওয়ার এরকম পরিস্থিতি খুব কম হয়েছে,
যেদিকে
গেছি। হ্যাঁ, যেদিকে গেছি আলহামদুলিল্লাহ, নতুন জায়গা হোক যেখানে যাই, আমির আল সুন্নাতের কে চিনে, মাদিনা চ্যানেল চিনে কিংবা দাওয়াত ইসলামী চিনে কোনো না কোনো মানুষের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ হয়েছে। এবার টাঙ্গাইলের একটা কথা বলে আমার মনে পড়ছে,
আচ্ছা
একটা টেইলার্সের ভাই, দেলওয়ার ভাই না দেলু ভাই কি একটা নাম ওইভাবে ডাকে ওনাকে, ওনাকে দেখে বা একজন হচ্ছে একজন আমির আল সুন্নাতের মুরতাদ, চলুন ওনার কাছে গেলাম। গিয়ে এরপর দেখলাম উনি টেইলার্সের কাজ করে, ওনার গেট আপে মনে হচ্ছেন উনি আহলে সুন্নাতের অনুসারী, বা দেখতে কেমন, ওনাকে দেখে বোঝার কোনো ইয়া নাই, কোনো
অবকাশ
চান্সই নাই, অবকাশই নাই। তো তার সাথে কথা বললাম, সে বলল আমি মৌলানা ইমরান আত্তারের সাথে বসছি একসাথে, আমি করাচিতে অনেকদিন ছিলাম পরিবেশের মধ্যে। অবাক হয়ে গেলাম, এই জায়গার মধ্যে আমির আল সুন্নাতের মূর্ত পড়ে আছে টাঙ্গাইলের মতো এলাকার মধ্যে, সদরের মধ্যে। তো এমন এমন কিছু মানুষ এমন এমন জায়গার মধ্যে গেছে যেখানে বলছে ভাই আপনাদের এই পতাকা খোঁজার জন্য, যে মাদানী পতাকা, আমি কত কাহিনী আছে জানেন, যে টিভিতে দেখছি শুধু, এমন এমন রহস্য এমন এমন ঘটনা দেখি, মানে অবাক হয়ে যায় আমির আল সুন্নাতের ফয়জান কোথায় নেই, পুরো পৃথিবীতে আমির আল সুন্নাতের ফয়জান। এই দুই একটা জায়গা আছে যেখানে একটু মুশকিলাত আসছে, এমন না সব জায়গায়, এর সংখ্যাটা খুব কম।
বিদেশ সফর হয়েছে কিনা?
হ্যাঁ হয়েছে।
কোথায়?
আমার ইন্ডিয়ায় যাওয়া হয়েছে বেশ কয়েকবার।
আচ্ছা,
এরপর নেপাল যাওয়া হয়েছে।
কি এমনেট ট্যুরে গিয়েছেন বা জিয়ারতে গিয়েছেন নাকি দিনই কাজে?
আমি আসলে গিয়েছি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বারগাহে হাজরি বেশ কয়েকবার, আলা হযরত ইমাম আহলে সুন্নাত, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, এগুলো সফর গিয়েছি। মাজার শরীফের জিয়ারতে গিয়েছি, সাথে দাওয়াত ইসলামীর যে প্রজেক্টগুলো ওগুলো দেখার সৌভাগ্য জন্য
নেপালও গিয়েছি।
নেপালে গিয়েছি আলহামদুলিল্লাহ
কয়েকবার,
তিনবার।
আচ্ছা, তিনবার গিয়েছেন, মাশাআল্লাহ। মক্কা মদিনার সফর কখন হবে?
মক্কা মদিনার সফর ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে।
কখন যদি জানাতে পারতেন?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাকবেন সেদিন,
মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি কবুল করুক এবং আমির আল সুন্নাতের সাথে আপনার চল মদিনা নসিব করুক।
আমিন।
আমির আল সুন্নাতের কোন বিষয় আপনাকে প্রভাবিত করে এখনো পর্যন্ত, মানে এমন কোন বিষয় যেটা আপনি আর কারো মাঝে খুঁজে পান না?
আমির আল সুন্নাত দামত বরকাতুমুল আলিয়ার সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা, আমির আল সুন্নাত সবাইকে আপন করে নিতে পারে।
মাশাআল্লাহ।
অর্থাৎ যে তার সাথে মিলে কিংবা যে তার সামনে আসে, যে ওনার ফয়জান, ওনার মুস্কি হাসিটা আলহামদুলিল্লাহ হৃদয় প্রভাবিত করে, সাথে সাথে ইনি সবার জন্য দোয়ার মধ্যে স্মরণ রাখে, এটা। আর তিন নম্বর হচ্ছে সবচেয়ে বেশি যেটা লাগে, যে ইনি সবাইকে আপন করে নেয়, যেরকম ওনার কাছে যেয়ে যায় মনে হচ্ছে আমাকে মনে সবচেয়ে বেশি ভালোবাসে, মনে হয় আপনাকেই সবচেয়ে ভালোবাসে। আপনি তো দূরে, এখানে বাংলাদেশে আমরা স্টুডিওতে বসে আছি, কিন্তু উনি যখন দোয়া করে, তিনার মুহিব্বিন মুরিদ মানে যত আছে নবী প্রেমিক সবার জন্য তিনি দোয়ার মধ্যে আমাদেরকে কিন্তু স্মরণ রাখে, এটা কিন্তু অন্তরের মধ্যে লাগে, যে ইনি আমাদেরকে ভুলে না, ইনি আমাদের জন্য দোয়া করে।
এখনো তো সরাসরি দিদার হয়নি?
না, আমির আল সুন্নাত দেখা হয়নি।
আল্লাহ আপনাকে করুক। এবং যেহেতু মাদানী চ্যানেলের দীর্ঘদিন ধরে আপনি মুবাল্লিগ হিসেবে আছেন, শুরুতে কোন প্রোগ্রাম করেছিলেন মনে আছে কিনা, বা এখন পর্যন্ত কোন কোন প্রোগ্রাম আপনার করা হয়েছে? এবং আরেকটা প্রশ্ন এটার সাথে আমি সম্পৃক্ত করতে চাই, যে দিনী কাজ যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়া হয় দিনী কাজের স্বার্থে, মাদানী চ্যানেলে আসার কারণে আপনি এমন হয়েছে কিনা যে গিয়েছেন আর আপনাকে বলেছে যে হুজুর আমি তো আপনাকে টিভিতে দেখেছি, এরকম একটু অভিজ্ঞতা?
আমার আসলে প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামটা হয় এই যে আমাদের যে স্টুডিও আছে একদম নিচে, ফয়জান আহমদ একদম নিচে গ্রাউন্ডের মধ্যে ছোট্ট রুমের মধ্যে, ওখানে আমি ছিলাম আর আমাদের ক্যামেরাম্যান ছিল কে, আরমান 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 হচ্ছে মোহাম্মদপুরের আরমান ভাই, উনি ক্যামেরাম্যান, ওনার সামনে উনি আছে আর আমি আছি ভাই।
জি,
এটা নাকি লাইভ অনুষ্ঠান, আমি বুঝতেছি না কীভাবে কী করবো। বলছে মোনাজাত ইফতার শুরু করেন, লাগাই দিছে এদিকে ব্লুটুথ, ওদিকে কেদিকে আওয়াজ আসতেছে, আমি সিস্টেম বুঝতেছি না কী হতে না, এতে এরকম সেট আপ এগুলো কিছুই নাই। তারপরে চালাই দিছি, মাশাআল্লাহ কেমনে কেমনে নাকি এগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আবার মুবারকবাদও দিছে, এটা আমার শুরু। এরপরে লাইভ অনুষ্ঠানে জাকির ভাই একবার আমাদের ইমরান ভাই এরকম আলফাসানের বাপু ইনাদের সাথে বসার সৌভাগ্য, ওদের কথাবার্তা না একদম চুপচাপ, আমি তো একদম এরকম করে বসে আছি, মানে লড়াচড়া করতে হইলে কোন দিকে তাকাইতে হবে কীভাবে বলতে হবে, এত মানে আসতো না, চুপচাপ মরে বসে থাকা। ওইখান থেকে আজকে এতটুকু কথা বলা। আর আমার যে প্রথম অনুষ্ঠানটা, লাইভ অনুষ্ঠানটা হয়, সেটা হচ্ছে নেককার হওয়ার উপায়, সেটা শনিবারে মাদানী মুজাকারার।
এখন তো বেশ কয়েকটা প্রোগ্রাম করে ফেলেছেন ইতিমধ্যেই আপনি, তো যেটা জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে।
হ্যাঁ অবশ্যই, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা তো যারা মাদানী চ্যানেল দেখে তারা তো অবশ্যই যাওয়ার সময় অনেক গাড়িতে বিভিন্ন শপিং মলে বিভিন্ন জায়গায় যখন সফরে থাকি বাইরে থাকি, যারা দেখে যে ভাই আপনাকে কোথায় জানি দেখেছি, কোথায় জানি দেখেছি, আমি মাদানী চ্যানেলে দেখছেন।
দর্শক আসলে অজানা অনেক কথা থেকে যায়, তো যেহেতু সময় একেবারেই নেই আমাদের হাতে, শেষ একটি বিষয় হুজুরের কাছ থেকে জানতে চাই, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু আপনি মাশাআল্লাহ দাওয়াত ইসলামীতে যুক্ত হয়েছেন এবং দেখছেন দাওয়াত ইসলামীর বেনিফিট কী, দাওয়াত ইসলামী কীভাবে চেঞ্জ করছে, তো দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন যে সবাই কেন দাওয়াত ইসলামীতে আসবে এবং কেন যুক্ত হবে?
দাওয়াত ইসলামীতে আপনি কেন আসবেন? আসলে দাওয়াত ইসলামী আমাদেরকে একটা আসে না, এটা একদম সহজভাবে বলি, তো দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মটা সত্যিকার ইসলামের একটা যে অনুপ্রেরণা, সেটা দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে পাওয়া যায়। এবং আমির আহলে সুন্নতের মতো মহান ব্যক্তির কাছে যখন আমি আমার গলার রশি লাগে যখন এটা সুপুর্দ করে দিছি নিজেকে, তো উনি আমার গাইডলাইন, আমি এদিক সেদিক হয়ে যেতে পারি, এদিক সেদিক চলে যেতে পারি, কিন্তু তিনি আমাকে টেনে নেবেন। আমার পীর মুর্শিদ এবং আমির আহলে সুন্নত দামত বরকাতুল্লাহ আলাইহি আউলিয়ে কেরামের নজর করম যখন আপনার উপর থাকবে, দীন ইসলামের সুন্দর পরিবেশের সাথে ভালো লোকদের সংস্পর্শে যখন আপনি থাকবেন, তো আপনি এদিক সেদিক হয়ে গেলেও কোনো না কোনো ভাই আপনাকে ধরে নিয়ে আসবে। সেজন্য দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত থাকলে আপনি একাও ইবাদত করতে পারেন, একাও নেকির দাওয়াত দিতে পারেন, কিন্তু সেটার আপনার বেশি দিন আপনার স্থায়ী হবে না, শয়তান আপনাকে আক্রমণ করতে পারে। কিন্তু আপনি যদি নেককারদের সঙ্গবদ্ধ হয়ে থাকেন, তো ইনশাল্লাহ আপনি নেকি করার সুযোগ মিলবে এবং গুনাহ থেকে বাঁচার চান্সটা বেশি থাকবে। সেজন্য দাওয়াত ইসলামের সাথে, মাদানী চ্যানেলের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রথমত আপনাদেরকে আমি সুক্রিয়া জানাচ্ছি, এবং সেই সাথে আজকে আমাদের গেস্ট নাইমুল হায়দার ভাই, ওনাকে আমি সুক্রিয়া জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এভাবেই মাদানী চ্যানেলের সাথে যুক্ত থাকুন, দাওয়াত ইসলামের সাথে যুক্ত থাকুন এবং নিজেকে পরিবর্তন করতে এগিয়ে আসুন। এখানে শেষ করছি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Eid Saeed, Eid Saeed, Eid Saeed, Eid Saeed, Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak.